جنے کیر دوا تر جاگا اشارہ امیتا کے دے گی دعائے مدینہ
صلو علی الحبیب صلی اللہ تعالی علی محمد صلی اللہ علیہ وسلم پیو اسلامی بھائیرا شن امرا نعت شریف پاٹ کری তার আগে কিছু ভালো ভালো নিয়ত করে নিই। আমরা সবাই নিয়ত করে নিই আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য আমরা নাত শরীফ পাঠ করব, সাথে সাথে আমাদের অন্তরের ভিতরে আল্লাহ তাআলা এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহাব্বত অর্জন উপলক্ষে আমরা নাত শরীফ বেশি থেকে বেশি পরিমাণে পাঠ করতে থাকব।
صلی علی رسولنا صلی علی رسولنا صلی علی محمد صلی علی حبیبنا صلی علی حبیبنا محمد خوف نہ رکھیں رضا ذرا تو تو ہے اب دیدار دو یا رسول اللہ دکھا دو یا رسول اللہ دیدار دو یا رسول اللہ دکھا دو یا رسول اللہ دیدار دو یا رسول اللہ دکھا دو یا رسول اللہ جیبانی حاب کی تمار دیدار یا رسول اللہ যখন পাবো তোমার দিদার তখনই হবে আমার আমার স্বপ্নে আসোনা মদনী ইয়া রাসূলুল্লাহ। যখন পাবো তোমার দিদার, তখন দিহবে যে আমার, যখন পাবো তোমার দিদার, তখন দিহবে যে আমার, আমার সপ
Yeah.
یا رسول اللہ، دکھا یا رسول اللہ۔
صلو علی محمد۔
الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاه والسلام عليك يا رسول الله وعلى اليك واصحابك يا حبيب الله والصلاه والسلام عليك يا نبي الله وعلى اليك واصحابك يا نور الله نويت سنه الاعتكاف۔ প্রিয় ভাইরা আর মদনী চ্যানেলের দর্শকবৃন্দ, যখনই আমরা আল্লাহ তাআলার ঘর মসজিদ শরীফে অবস্থান করার সৌভাগ্য অর্জন করব, তখনই মনে করে নফল ইতিকাফের নিয়ত করে নিব। এতে করে আপনার লাভ কি হবে? আমরা সকলেই জানি মসজিদ শরীফ হচ্ছে আল্লাহ তাআলার ঘর, ইবাদত করার স্থান, যেখানে আল্লাহ তাআলার ইবাদত করা হয়। এই মসজিদ শরীফে যখনই কেউ প্রবেশ করে, তখন তার জন্য শুধুমাত্র আল্লাহ তাআলার ইবাদত করা জায়েজ রয়েছে। কিন্তু অন্যদিকে দেখা যায় যে অধিকাংশ মুসলমান, আমরা মসজিদ শরীফে তো প্রবেশ করি, যখন আমাদের মসজিদ শরীফে কোনো তাবারুকাতের ইন্তজাম করা হয়, ব্যবস্থা করা হয়, যখন কোনো মেহফিল হয়, তখন আমাদেরকে যে তাবারুক দেওয়া হয়ে থাকে, সেই তাবারুকগুলো আমরা মসজিদেই খাই। এছাড়াও আমরা দেখা যায় অনেক সময় মসজিদের কোনায় কোনায় ফিল্টারের পানি রাখা হয়, যেখান থেকে আমরা পানিও পান করে থাকি। কিন্তু দেখুন, আলহামদুলিল্লাহ আজ্জাবাজাল, দাওয়াত ইসলামী এমন একটা পরিবেশ যেটা আমাকে আপনাকে শিক্ষা দিচ্ছে যে এই মসজিদ শরীফে আপনার জন্য খাওয়া দাওয়া ঘুমানো এই সকল কিছু তখনই জায়েজ হবে যখন আমি আপনি নফল ইতিকাফের নিয়ত করব। এটা অনেক অনেক মানুষ আমরা জানি না, অনেক মুসলমান আমরা জানি না। আমরা প্রবেশ তো করি, আমরা নামাজও আদায় করি, কিন্তু পাশাপাশি অনেকে আমরা আরাম করতে চাইলে আরাম করি, পানি পান করতে চাইলে পানি পান করি, আবার তাবারুক থাকলে সেটাও আমরা খেয়ে নিই। কিন্তু সেগুলো আমার আপনার জন্য ততক্ষণ পর্যন্ত জায়েজ হবে না যতক্ষণ না পর্যন্ত আমি নফল ইতিকাফের নিয়ত করে না নিব। তো ইনশাআল্লাহ আজ্জাবাজাল আমরা যখনই আল্লাহ তাআলার এই ঘরে মসজিদ শরীফে অবস্থান করব, প্রবেশ করব, সাথে সাথে আমরা নফল ইতিকাফেরও নিয়ত করে নিব। আসুন আমরা বয়ান শ্রবণ করার শুরুতে দরুদে পাকের ফজিলত সম্পর্কে শ্রবণ করে নিই। দাওয়াত ইসলামের একটি বৈশিষ্ট্য এবং বিশেষত্ব এটাই যে দাওয়াত ইসলামের প্রত্যেকটা কাজের আগে, প্রত্যেকটা বয়ানের আগে, প্রত্যেকটা দরসের আগে আপনারা দেখবেন যে দরুদে পাকের ফজিলত সম্পর্কে বয়ান করা হয়। এর কারণ হচ্ছে আমরা সবাই এমন নবীর উম্মত রয়েছি, আমরা সবাই এমন আকা ও মাওলার উম্মত রয়েছি যে নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম শুধু আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ নয়, পুরো দুনিয়ার জন্য, পুরো সৃষ্টিকুলের জন্য সর্বশ্রেষ্ঠ রাসূল। এবং আল্লাহ তাআলা দয়ায়, একটু চিন্তা করুন, আল্লাহ তাআলা চাইলে আমাদেরকে অন্য নবীরও উম্মত বানাতে পারতেন, আল্লাহ তাআলা আমাদেরকে সর্বশ্রেষ্ঠ রাসূলের উম্মত বানিয়েছেন। এখন একটু তো চিন্তা করি আমরা যে আমরা আল্লাহ তাআলার কাছে চাইনি কিন্তু পেয়ে গিয়েছি, তো সেই নবীর উপর যদি আমি আপনি দরুদে পাক না পড়ি তাহলে আর কেই বা পড়বে? তো আমি আপনি যাতে দরুদে পাকের পাঠকারী হয়ে যায়, আমরা যাতে দরুদে পাকের আশিক হয়ে যাই, এজন্যই দাওয়াতি ইসলামের বৈশিষ্ট্য এটাই যে যাতে আমরা দরুদে পাকের ফজিলত বর্ণনা করতে যাই আর আশিকরা দরুদে পাক পড়তেই থাকে। তো আসুন আমরা আজকেও একটি দরুদে পাকের ফজিলত সম্পর্কে শ্রবণ করার সৌভাগ্য অর্জন করব। আচ্ছা, আমরা একটা ঘটনা সবাই ওলামায়ে কিরাম ইনাদের থেকে শুনে থাকি, সেটা কি যে একবার বিবি আয়েশা সিদ্দিকা তাইয়্যেবা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাপড় সেলাই করছিলেন। আর কাপড় সেলাই করার সময় ওনার হাত মোবারক থেকে সুই নিচে পড়ে গিয়েছিল। ওই সময়টা ছিল সেহরির সময়, অর্থাৎ সেহরির আগ মুহূর্তে, এবং রাত ছিল। তো হঠাৎ ওই ঘরের বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে ঘরে কাপড় সেলাই করছিলেন, ওই ঘরে একটা চেরাগ ছিল, বাতি ছিল, ওই বাতিটা হঠাৎ করে নিভে গেল। আচ্ছা, সাধারণত সুই এমন একটা চিকন জিনিস যেটা আলোতেও পড়লে খুঁজে পাওয়া খুব কষ্টসাধ্য হয়ে যায়। তো তখন উনি তো সেটা খুঁজে পাচ্ছিলেন না। এমন সময় আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের তশরীফ হলো। অর্থাৎ বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর মুবারকে আমার আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আগমন করলেন। যখনই আমার আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আগমন করলেন, তখন আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের চেহারা মুবারকের নূর এমন ভাবে প্রজ্বলিত হচ্ছিল, এমন ভাবে বর্ষণ হচ্ছিল, চারো ঘর নূরে নূরান্বিত হয়ে গিয়েছিল। শুধু তাই নয়, চারো ঘর এমন ভাবে উজ্জ্বল হয়ে গিয়েছিল যে উজ্জ্বলতার কারণে বিবি আয়েশা সিদ্দিকা তৈয়বা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই সুইটি খুঁজে পেয়ে গিয়েছিল। এতটুকু ঘটনা আমরা সুন্নি ওলামায়ে কিরাম থেকে শুনে থাকি। এই হাদিসে মুবারাকার আরেকটা পার্ট, আরেকটা অংশ রয়েছে যেটা হয়তো বা আমরা সাধারণত শুনতে পাই না বা বয়ান করা হয় না। সেটার আরেকটা পার্ট এটা যে বিবি আয়েশা সিদ্দিকা তাইয়্যিবা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার প্রিয় নবী রাসূল আরবি হুজুর পূর্ণ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দরবারে আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আপনার চেহারা কতই নূরান্বিত, আপনার চেহারা কতই নূর বর্ষণ হচ্ছে আপনার চেহারা থেকে। তখন আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে হে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কিয়ামতের দিন এমন কিছু দুর্ভাগা লোক থাকবে, এমন কিছু দুর্ভাগা উম্মত থাকবে যারা আমার এই নূরানি চেহারা দেখা থেকেও বঞ্চিত থাকবে। একটু চিন্তা করুন, আল্লাহ আমাদেরকে সেই সকল উম্মত থেকে হিফাজত করুক। বলা হচ্ছে এমনও কিছু উম্মত থাকবে যারা আমার এই নূরানি চেহারা মুবারক, আমার এই চেহারা দেখা থেকে বঞ্চিত থাকবে। তখন বিবি আয়েশা সিদ্দিকা তাইয়্যিবা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের খেদমতে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, তারা কেমন উম্মত হবে আর তারা কেন আপনার চেহারা মুবারক থেকে দেখা থেকে বঞ্চিত থাকবে? তখন প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, একটু অন্তরের কান দিয়ে শ্রবণ করুন। আমার আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওই উম্মত তারাই হবে, ওই সকল ব্যক্তি তারাই হবে যাদের সামনে আমার আলোচনাটা হয় কিন্তু তারা আমার উপর দরুদে পাক পাঠ করে না। আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, মাদ্রী চ্যানেলের দর্শকবৃন্দ, আমি আপনাদেরকেও প্রশ্ন করতে চাই। আজকাল অনেক সময় আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আলোচনা করি, অনেক মেহফিলের মধ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অনেক ঘটনা বয়ান করা হয়ে থাকে, কিন্তু তখন আমার আপনার মুখ থেকে একবারের জন্য সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এই শব্দটি উচ্চারণ হয় না, অর্থাৎ দরুদে পাক আমি আপনি উচ্চারণ করি না। এখন চিন্তা করুন, কাল কিয়ামতের দিন, বারজে মেহশারের দিন, যে দিন কঠিন ভয়াবহের দিন হবে, যে দিন শাফাআতের হকদার, যে দিন শাফাআতকারী হবে শুধু আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সেই দিন আমি আপনি যদি আমার আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দিদার থেকে বঞ্চিত হয়ে যাই, আমার আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের চেহারা মুবারক দেখা থেকে বঞ্চিত হয়ে যাই, তাহলে আমি আপনি নিজের গুনাহগুলো মাফ করানোর জন্য, মিজানের পাল্লাকে নেকির পাল্লাতে ভারী করার জন্য, ফুল সিরাত পার হওয়ার জন্য, আবে জমজম আবে কাউসার পান করার জন্য আমরা কার কাছে যাব? যদি প্রিয় নবীর দিদার আমার আপনার নসিবই না হয় তাহলে কে শাফাআত করবে, কে দিদার দিবে, কে এত ভয়ানক পরিস্থিতি থেকে বাঁচাবে? তো প্রিয় ইসলামী ভাইয়েরা, হে আশিকানের রসুলরা, হে মাদানী চ্যানেলের দর্শক বৃন্দরা, এখন থেকে নিয়ত করে নিন, ইনশাআল্লাহ আজ্জা বাজাল যখনই আমার আপনার সামনে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নাম মোবারক উচ্চারণ হবে, তখনই আমরা মনে করে দরুদে পাক পাঠ করব। ওলামায়ে কিরামগণ কিতাবের মধ্যে লিপিবদ্ধ করেছেন, যে ব্যক্তি দৈনিক 313 বার, কয়বার 313 বার দরুদে পাক পাঠ করবে, তার নাম ওই সকল ব্যক্তিদের মধ্যে অন্তর্ভুক্ত করা হবে যারা দৈনিক সবচেয়ে বেশি বার দরুদে পাক করে। একটু চিন্তা করুন, পুরো দুনিয়ার মধ্যে আকাশ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আশিক কি কম রয়েছে? আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দেওয়ানারা কি কম রয়েছে? এমনও আশিক রয়েছে যারা দৈনিক হাজারো হাজার বার দরুদে পাক পাঠ করে। এখন একটু চিন্তা করুন, আপনার নাম ওই ব্যক্তিদের মধ্যে অন্তর্ভুক্ত করা হবে যে ব্যক্তি দৈনিক যত বেশি বার দরুদ পাঠ করে তার মধ্যে আপনাকেও শামিল করা হবে, মাত্র 313 বার দরুদ পাক পাঠ করার কারণে। এখন আমি আপনি চিন্তা করি যে আমার আপনার 313 বার দরুদ পাঠ করতে কতক্ষণ লাগবে? হয়তো বা বরঞ্চ আমার লাগবে 12 মিনিট বা 15 মিনিট। এই 15 মিনিটের বরকতে, এই 15 মিনিট যদি আমি টাইম বের করে দরুদ পাক পাঠ করি, তাহলে আমার আপনার নাম সবচেয়ে টপ লিস্টে ওই ব্যক্তির মধ্যে অন্তর্ভুক্ত করে দেওয়া হবে যে সবচেয়ে বেশি দরুদ পাক পাঠ করে। তাহলে আমরা আজকে এই সাপ্তাহিক সুন্নতে বরা ইজতিমায় আসার বরকতে এটা নিয়ত করব যে আমরা ইনশাআল্লাহ দৈনিক 313 বার দরুদ শরীফ পাঠ করব। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক। আসুন এই মজলিসকে একবার বরকতময় করার জন্য দরুদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আসুন আমরা কিছু ভালো ভালো নিয়ত করে নিই যাতে বয়ান শ্রবণ করাটা আমাদের ইবাদতের মধ্যে গণ্য হয়ে যায়। আমি নিয়ত করি যে আল্লাহ ও তাআলা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সন্তুষ্টির জন্য শুরু থেকে শেষ পর্যন্ত বয়ানকে শ্রবণ করব। এখানে যা শিক্ষণীয় বিষয় আসবে তার উপর নিজে আমল করব এবং অপর ইসলামী ভাইয়ের নিকট তা পৌঁছে দেওয়ার চেষ্টা করব। প্রিয় ইসলামী ভাইরা, ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আজকের এই সাপ্তাহিক সুন্নতে ভরা ইজতিমায় যে টপিকস এর উপর আমরা আলোচনা করব সেটি হচ্ছে আত্মীয়দের সাথে কিভাবে উত্তম আচরণ করা যায়, আমাদের আত্মীয় স্বজনদের সাথে কিভাবে আমরা ভালো ব্যবহার করব, উত্তম আচরণ করব, এই সম্পর্কে আজকে আমরা বয়ান শ্রবণ করব। এবং আত্মীয় স্বজনের সাথে দুর্ব্যবহার করলে কি পরিণতি হয়, কি ভয়ানক পরিস্থিতির শিকার হতে হয় তা সম্পর্কে আমরা শ্রবণ করার চেষ্টা করব। সবাই মনোযোগ সহকারে শ্রবণ করবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। দাওয়াত ইসলামীর প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবাতুল মদিনার নসিহত ও শিক্ষণীয় মাদানী ফুলে পরিপূর্ণ একটি খুবই সুন্দর একটি কিতাব, সেটি হচ্ছে যেমন কর্ম তেমন ফল। এর মধ্যে একটা ঘটনা এভাবে রয়েছে যে দুই বোন ছিল, দুই আপন বোন ছিল। এখন এক বোনের মেয়ের সাথে আরেক বোনের ছেলের বিয়ে দেওয়ার কথা ছিল, অর্থাৎ তারা আগে থেকে নিজেদের মধ্যে সেটিং করে রাখছিল যে আমার ছেলে আর তোমার মেয়ে যদি বড় হয় তাহলে আমরা দুইজন আমাদের ছেলে মেয়েকে বিবাহ বন্ধনে আবদ্ধ করব। কিন্তু এক বোনের মেয়ে, যে বোনের মেয়ে ছিল, ওই মেয়ের চোখের একটু সমস্যা ছিল, সে চোখে ক্ষীণ দেখত, কম দেখত। এখন কিছুদিন যাওয়ার পর যখন তাদের বিয়ের একটা বয়স হয়ে গিয়েছে, ওই ছেলে আর ওই মেয়ে প্রাপ্তবয়স্কের মধ্যে চলে গিয়েছে, তখন যেই ছেলের, যেই বোনের ছেলে ছিল, সে বোন বলতে লাগলো, আমি আমার সুস্থ ছেলের সাথে তোমার অন্ধ মেয়ের বিবাহ দিতে পারবো না। কি বললো? আমি আমার সুস্থ ছেলের সাথে তোমার অন্ধ মেয়ের বিবাহ দিতে পারবো না। এই কথা শুনে অপর বোনের মনে তীরের বর্ষণ হয়ে গেল। সে দোষ বেরকারিনী আর কেউ নয়, তার কে ছিল? আপন বোন ছিল। যাই হোক, বিদ্রুপ প্রদানকারিনী আত্মীয়তা ভেঙে দিল। যে ছেলের মা ছিল, অর্থাৎ যে বোনের ছেলে ছিল, সে ওই বোনের সাথে আত্মীয়তা শেষ করে দিল, ছিন্ন করে দিল। এরপর যখন ওই বোন, যে বিয়ে ভেঙেছিল, ওই বোন যখন বাড়ির দিকে পৌঁছালো, তখন তার মনে পড়লো যে লোহার একটা পাইপ বাড়ির আঙ্গিনার নিচে রয়েছে আর তা ছাদে রেখে আসি। সে চিন্তা করলো যে ওটাকে আমি ছাদে রেখে আসি। সে তার সন্তানকেও এই কাজে লাগালো এবং আল্লাহ তাআলার এটা ইচ্ছা ছিল যে হঠাৎ লোহার পাইপ তার হাত থেকে ফসকে গেল। ওই বোনের হাত থেকে লোহার পাইপটা কি হলো? পড়ে গেল, ফসকে গেল এবং সোজা ছেলের চোখে গিয়ে লাগলো। ওই বোনের ওই মহিলার ছেলের চোখে গিয়ে লাগলো এবং তার চোখের মণি সহ বাইরে বেরিয়ে গেল। লোকের লোহার পাইপ এদিকে ঢুকে এদিকে বের হয়ে গেল। তার মনে তখন এমন দুঃখ চলে আসলো, সে এমন অবস্থা ছিল যে তার মনের মধ্যে এটাই ঘুরছিল যে তার বোনকে যে বলে এসেছিল যে তোমার অন্ধ মেয়ের সাথে আমি আমার সুস্থ ছেলের বিয়ে দিব না, সে কথাগুলো তার মাইন্ডের মধ্যে ঘুরছিল। এবার তার নিজের অবস্থার প্রতি সে লজ্জিত হয়ে বলতে লাগলো যে এখন কি লাভ, লজ্জিত হয়ে ছেলের চোখ তো নষ্ট হয়ে গেছে। তো প্রিয় স্লাইভার একটু চিন্তা করুন, এই যারা ছোট ছোট বিষয়কে ভিত্তি বানিয়ে বিনা কারণে আত্মীয়দের সাথে সম্পর্ক ছিন্ন করে নেয়, তাদের সম্মান ক্ষুণ্ণ করে এবং তাদের মনে কষ্ট দেওয়ার গুনাহে লিপ্ত হয়, তবে তাদের কিরূপ অপমান ও অপদস্থতার সম্মুখীন হতে হয়। আফসোস, শত কোটি আফসোস, আজ আমাদের সমাজে আত্মীয়তা যেন কাঁচা সুতার নেই ও নরম হয়ে গিয়েছে এবং সংবেদনশীল হয়ে গিয়েছে। সামান্য কথায় বিয়ের সম্পর্ক ভেঙে যায়। ধনী আত্মীয়দের সাথে সবাই মেলামেশা পছন্দ করে, কিন্তু গরিব আত্মীয়দের সাথে কেউ মেলামেশা করতে পছন্দ করে না। কিন্তু বেচারা গরিব আত্মীয়দের খবর নেওয়া থেকে আমরা বঞ্চিত থাকি। সন্তান তার পিতামাতার সাথে মুখ ফুলিয়ে থাকে, ভাইয়ের মাঝে ভালোবাসা শেষ হয়ে যায়, আপন বোনদের মাঝে ঝগড়া লেগেই থাকে আর আপন ভাই বোনের মাঝে ঘৃণার তুফান বইতেই থাকে। মানুষ নিজের বন্ধু বান্ধবের সাথে তো খুবই উত্তম ভাবে সাক্ষাৎ করে, কিন্তু যখন তাদের কোনো আত্মীয় তাদের সামনে আসে তখন সালাম দেওয়া তো দূরের কথা, তাদের সাথে ভালো আচরণ করে না। কিন্তু আমার রব তাআলা আল্লাহ ওয়াহদাহু লা শারীক তার কালামে পাকের মধ্যে এইভাবে ইরশাদ করেন, সূরা রোমের 38 নং আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন কনজুল ঈমান থেকে অনুবাদ। সুতরাং আত্মীয়দেরকে তার প্রাপ্য দাও এবং মিসকিন ও মুসাফিরকে, এটা উত্তম তাদের জন্য যারা আল্লাহর সন্তুষ্টি চায় এবং তারাই সফলকাম। অপর একটি আয়াতে মুবারাকার মধ্যে কনজুল ঈমানের থেকে অনুবাদ করছি, আল্লাহ তাআলা ইরশাদ করেন এবং পিতামাতার সাথে সৎ ব্যবহার করো আর আত্মীয় স্বজনদের সাথে এতিম ও মিসকিনদের সাথেও। বর্ণনাকৃত দুটি পবিত্র আয়াতের আলোকে হাকিমুল উম্মত হযরত মুফতি আহমদ ইয়ার খান নাইমি রহমাতুল্লাহি তাআলা আলাইহি যা বর্ণনা করেছেন তার সর্বব মাদারিফুল আকারে শ্রবণ করি। এক, আয়াতে নিজের আত্মীয়র সাথে সদাচরণ করার আদেশ দেয়া হয়েছে, অর্থাৎ আল্লাহ তাআলা পিতা মাতার সাথে সৎ ব্যবহারের পাশাপাশি আমাদের আত্মীয় স্বজনদের সাথে ভালো ব্যবহার করার আদেশ দিয়েছেন। নাম্বার দুই, সবচেয়ে বেশি হক হলো পিতা মাতার ভালো ব্যবহার পাওয়ার। আমার থেকে ভালো ব্যবহার পাওয়ার সবচেয়ে হকদার কে? আমার পিতামাতা। তাদের সাথে সদাচরণ করবে অবশিষ্ট আত্মীয়দেরকে এরপর, অর্থাৎ আমার পিতামাতা আমার থেকে ভালো ব্যবহার পাবে, এরপর যারা সবচেয়ে বেশি ভালো ব্যবহার পাওয়ার হকদার তারা হচ্ছে আমার আত্মীয় স্বজন। নাম্বার তিন, জিল কুবরা হলো সেই লোকেরা যাদের সাথে আত্মীয়তার সম্পর্ক পিতামাতার মাধ্যমে রয়েছে, তাদেরকে জি রেহেম বলা হয়। জি রেহেম তিন ধরনের, এক পিতার আত্মীয় যেমন দাদা দাদি, এরপর চাচা ফুফি, এগুলো হচ্ছে আমার পিতার দিক দিয়ে আত্মীয়, আর মায়ের আত্মীয় হচ্ছে নানা নানি মামা খালা, এবং তিন উভয়ের আত্মীয় যেমন আপন ভাই বোন। জি মাহরিমি যার আত্মীয়তা শক্তিশালী তার হকও বেশি হবে, বোন ভাইয়ের সম্পর্ক চাচা মামাদের থেকে হয়ে থাকে। এক যাদের সাথে বিবাহ হারাম যেমন ফুফি খালা ইত্যাদি, প্রয়োজনে এদের খেদমত করা ফরজ, না করলে গুনাহগার হবে। অর্থাৎ যে সকল আত্মীয়দের কথা আমি এখন বর্ণনা করেছি এদের সাথে ভালো ব্যবহার করা, এদের খেদমত করা ফরজ বলা হয়েছে, আর যদি আমরা তা না করি তাহলে আমরা সবাই গুনাহগার হব। এরপর বলা হচ্ছে অবশিষ্ট আত্মীয় বরং সকল মুসলমানের সাথে উত্তম আচরণ করা আবশ্যক এবং তাদের কষ্ট দেয়া হারাম। শ্বশুর আলী এবং দুধের সম্পর্কের আত্মীয়র মধ্যে কিছু মুহরিম যেমন শাশুড়ি এবং দুধমা, যারা কিছু মুহরিম নয় তাদের সবার হক রয়েছে। ইসলামে তো প্রতিবেশীদেরও হক রয়েছে, কিন্তু এই আয়াতে এই লোকেরা অন্তর্ভুক্ত নয়। অর্থাৎ আল্লাহ তাআলা কুরআনুল করিমের মধ্যে যে দুটি আয়াতে মোবারকা নাজিল করেছেন, অবতীর্ণ করেছেন। এই দুইটা আয়াতে মোবারকের মধ্যে সবচেয়ে বেশি হকদার বর্ণনা করা হয়েছে পিতামাতার। এরপর বয়ান করা হয়েছে আমাদের নিকট আত্মীয় স্বজনদের, পিতার দিক দিয়ে আত্মীয়, মায়ের দিক দিয়ে আত্মীয় এবং আমাদের আপন ভাই বোন। এখন আসলে আমরা এটা শ্রবণ করব যে কোন আত্মীয়ের সাথে কিভাবে আচরণ করা হয় এবং আত্মীয়র সাথে উত্তম আচরণ কি পদ্ধতিতে করা হয় সে সম্পর্কে আমরা কিছু মাদানী ফুল শ্রবণ করবো। আমি 7টি মাদানী ফুল শ্রবণ করার এবং পাঠ করার নিয়ত করছি, আপনারা সবাই মনোযোগ সহকারে শ্রবণ করুন। নাম্বার 1, কোন আত্মীয়ের সাথে কিরূপ আচরণ করবে? পিস্তাই ভাইরা, আত্মীয়ের প্রকৃতি পরিবর্তন হওয়ার সাথে সাথে আত্মীয়দের সাথে উত্তম আচরণ করার স্তরও পরিবর্তিত হবে। আত্মীয়দের মধ্যে সবচেয়ে উচ্চ মর্যাদা হচ্ছে পিতামাতার। এরপর যাদের সাথে সম্পর্কের কারণে বিবাহ করা সর্বদার জন্য হারাম তাদের মর্যাদা, অর্থাৎ আমার সাথে যাদের বিবাহ করা হারাম সেই সকল আত্মীয়দের সাথে ভালো ব্যবহার করা আমাদের জন্য অত্যাবশ্যক। এরপর তাদের পর অবশিষ্ট সকল আত্মীয় আত্মীয়তার হিসেবে উত্তম আচরণের হকদার হবে। নাম্বার 2, আত্মীয়দের সাথে উত্তম আচরণের ধরন। মনে রাখবেন আত্মীয়দের সাথে উত্তম আচরণের বিভিন্ন ধরন রয়েছে, বিভিন্ন পদ্ধতি রয়েছে। তাদের টাকা ও উপহার দেওয়া, যদি তাদের কোনো জায়েজ চাওয়া পাওয়া থাকে তাহলে সেই কাজগুলোতে সাহায্য করা, তাদেরকে সালাম প্রদান করা, তাদের সাথে সাক্ষাৎ করতে যাওয়া, তাদের সাথে উঠা বসা করা, তাদের সাথে কথাবার্তা বলা, তাদের সাথে বিনয় ও নম্র আচরণ করা, এগুলো হচ্ছে কিছু পদ্ধতি আত্মীয়দের সাথে আচরণ করার। নাম্বার 3, বিদেশে থাকলে, অর্থাৎ আমাদের মধ্যে যদি আমরা কেউ বিদেশে থাকি তাহলে কিভাবে আত্মীয়দের সাথে কানেকশন থাকতে হবে। এখানে বয়ান করা হচ্ছে যদি কোনো ব্যক্তি বিদেশে থাকে তবে আত্মীয়দের নিকট চিঠি প্রেরণ করবে, তাদের সাথে চিঠি আদান প্রদান বজায় রাখবে যাতে সম্পর্কে দূরত্ব সৃষ্টি না হয় এবং সম্ভব হলে তবে দেশে এসে আত্মীয়দের সাথে সম্পর্ক সতেজ করে নিবে, এমন করলে ভালোবাসা বৃদ্ধি পাবে। এখন তো ভাই সোশ্যাল মিডিয়ার যুগ, অনেক অত্যাধুনিক হয়ে গিয়েছে, এখন সবার হাতে একটা একটা স্মার্টফোন থাকে। তো এই স্মার্টফোনের মাধ্যমেও আপনি আপনার আত্মীয়র সাথে যোগাযোগ কানেকশন করা খুবই ইজি। তো আপনি আপনার আত্মীয় স্বজনের সাথে সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও কি করতে পারবেন, রাবতা যোগাযোগ রাখতে পারবেন। নাম্বার 4, বিদেশে থাকা অবস্থায় পিতামাতা বললে আসতেই হবে। জি হ্যাঁ, আমরা শুনেছি যে সবচেয়ে উত্তম আচরণ পাওয়ার হকদার কে? আমাদের পিতামাতা। পিতার পর দাদা এবং বড় ভাইয়ের মর্যাদা, বড় ভাই পিতার স্থলাভিষিক্ত হয়ে থাকে, বড় বোন এবং খালা মায়ের স্থলাভিষিক্ত। কিছু ওলামা চাচাকে পিতার সমতুল্য বলেছেন এবং হাদিসে পাকের মধ্যে রয়েছে যে মানুষের চাচা পিতার ন্যায় হয়ে থাকে। এই হাদিসে মোবারকা থেকেও এই বিষয়টি খুবই স্পষ্টভাবে আমরা জেনে গিয়েছি যে পিতার পর কার মর্যাদা? দাদার মর্যাদা। আর যদি কারো দাদা না থাকে তাহলে পিতার পর কার মর্যাদা? বড় ভাইয়ের মর্যাদা। আর বড় ভাই না থাকলে চাচার মর্যাদায় কি হবে? তখন অধিষ্ঠিত হবে। এছাড়াও অন্যান্যদের নিকট চিঠি প্রেরণ করা যথেষ্ট। এই পয়েন্টের মাধ্যমে আমরা এটা জানলাম যে পিতা মাতা যদি আমাকে কখনো বিদেশ থাকা অবস্থায় ডাকে তাহলে আমাকে চিঠির মাধ্যমে বা ফোন কলের মাধ্যমে বা হোয়াটসঅ্যাপ ইমোর মাধ্যমে যদি আমি বলে দিই যে আমি আসতে পারবো না তাহলে সেটা যথেষ্ট হবে না। আপনার পিতা মাতা যদি আপনাকে ডাকে আর আপনার আশাটা যদি শরীয়ত সম্মত ভাবে আপনার জন্য ইম্পর্টেন্ট হয়ে থাকে তাহলে আপনাকে সকল কাজকর্ম ফেলে আপনাকে আসতেই হবে। পয়েন্ট ক্লিয়ার? 5 নম্বর পয়েন্ট, কোন আত্মীয়ের সাথে কখন সাক্ষাৎ করবেন? আত্মীয়দের সাথে মাঝে মাঝে সাক্ষাৎ করতে থাকুন, অর্থাৎ একদিন সাক্ষাৎ করবেন, একদিন গ্যাপ দিবেন, একদিন সাক্ষাৎ করবেন বা দুই তিন দিন পর সাক্ষাৎ করবেন, এরপর আবার 2-3 দিন গ্যাপ দিবেন। কেননা এতে করে আত্মীয়দের মধ্যে একটা বন্ডিং কি হয়, ঘন হয়, ভালোবাসা বৃদ্ধি পায়। বরং নিকট আত্মীয়দের সাথে প্রতি শুক্রবার সাক্ষাৎ করতে থাকুন বা মাসে একবার, এবং বংশের সকলের একতা থাকা উচিত। যদি তারা সত্যের উপর থাকে, অর্থাৎ সে সত্যের উপর থাকলে অপরের সাথে প্রতিদ্বন্দ্বিতা এবং সত্য প্রকাশের সবাই একতা থেকে কাজ করুন। বর্তমান সুযোগ সুবিধাকে কাজে লাগিয়ে ইমেইল, হোয়াটসঅ্যাপ, ফোন, ভয়েস মেসেজের মাধ্যমেও মনতুষ্ট করুন। অর্থাৎ এই পয়েন্টে এখানে এটা বলা হয়েছে যে ধরুন আপনার এমন ব্যস্ততা যে আপনি আত্মীয়দের সাথে যোগাযোগ করতে পারছেন না, কিন্তু এখন দুনিয়ার মধ্যে এমন সিস্টেম চালু হয়ে গিয়েছে আপনাকে 1 মিনিটের মধ্যে নিকট আত্মীয়কে কাছে টেনে নেয়, সেটা কি? মোবাইল। এই মোবাইলের মাধ্যমে আপনি চাইলে আপনার আত্মীয়ের সাথে কন্ট্যাক্ট করে ওনাদের সাথে কি করতে পারেন, বন্ডিং কে আরো তাজা করতে পারেন, আরো ঘন করতে পারেন। এতে করে ভালোবাসা বৃদ্ধি পেতে থাকবে। নাম্বার ৬, বলা হচ্ছে আত্মীয় চাহিদা উপস্থাপন করলে তা রদ করে দেওয়া গুনাহ। মনে রাখবেন, আত্মীয়ের সাথে ভালো ব্যবহার করা ওয়াজিব এবং আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা গুনাহ, হারাম এবং জাহান্নামে নিয়ে যাওয়ার মতো কাজ। অর্থাৎ গুনাহও হবে, হারামও হবে এবং আমাকে আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। ৭ নম্বর পয়েন্ট হচ্ছে, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা মানে এটাই যে সে ছিন্ন করলেও তুমি জোরাবে। কোন আত্মীয় আমার সাথে সম্পর্ক ছিন্ন করলো, তাহলে আমার কাজ হচ্ছে, আমার দায়িত্ব হচ্ছে আমি তার সাথে সম্পর্ক বজায় রাখবো। এখানে বলা হচ্ছে আত্মীয়র সাথে ভালো ব্যবহার করা এর নাম নয় যে সে ভালো ব্যবহার করলে তবে তুমিও করবে। এটা তো আসল বিনিময় করাই হলো। সে তোমার নিকট কিছু পাঠালো, তুমিও তার নিকট কিছু পাঠিয়ে দিলে। সে তোমার বাড়িতে আসলো, তুমিও তার বাড়িতে গেলে। আসলে আত্মীয়দের সাথে সদাচরণ এর অর্থ হলো এটাই, সে যদি তোমার সাথে সম্পর্ক ভেঙে ফেলে তবে তুমি তার জোড়া লাগাবে। এটার অর্থই হচ্ছে আত্মীয়র সাথে সদাচরণ করা। অর্থাৎ আত্মীয়র সাথে ভালো ব্যবহার করার অর্থ এটা না যে আমার একটা আত্মীয় আমাকে সালাম দিল, এর বিনিময়ে আমি তাকে সালাম দিলাম। একটা আত্মীয় আমার বাসায় আসলো, এর বিনিময়ে আমি তাকে তার বাসায় গেলাম। আত্মীয় আমার সাথে ভালো ব্যবহার করলো, এর বিনিময়ে ভালো ব্যবহার করলাম, এটার নাম সদাচরণ নয়, ভালো ব্যবহার নয়। বরং ভালো ব্যবহার তখনই হবে যখন আত্মীয় আমার সাথে সম্পর্ক ভেঙে ফেলছে কিন্তু আমি তার সাথে সম্পর্ক জোড়া লাগাবো। আত্মীয় আমার সাথে মন খারাপ করে বসে আছে, আমি তার পাশে গিয়ে তাকে হাত বুলিয়ে দিব, এটার নামই হচ্ছে আত্মীয়র সাথে ভালো ব্যবহার করা। তো প্রিয় ইসলামী ভাইয়েরা, আমি যে ৭টি পয়েন্ট আপনাদের সামনে আলোচনা করলাম, এই ৭টি পয়েন্ট খেয়াল রাখবেন এবং এই ৭টি পয়েন্টের উপর আল্লাহ তাআলা আমাকে আপনাকে যাতে আমল করার তৌফিক দান করেন। প্রিয় ইসলামী ভাইয়েরা, বর্ণনাকৃত ৭টি মাদানী ফুল খুবই মনোযোগ আকৃষ্টকারী, বিশেষ করে ৭টি মাদানী ফুল যাতে অদল বদলের উল্লেখ রয়েছে সে ব্যাপারে আরো শোনো যে আজকাল সাধারণত এই অদল বদলই হচ্ছে। এক আত্মীয় যদি তাকে বিয়ে শাদীতে দাওয়াত দেয় তবেই সে তাকে দাওয়াত দিয়ে থাকে, যদি না দেয় তবে সেও দেয় না। এরপর বলা হচ্ছে, দুর্ভাগ্যজনক ভাবে ইলমে দিন থেকে দূরে থাকার কারণে আজকাল সমাজে এই পরিবেশ ও প্রসার লাভ করেছে যে কোন কিছুতে লেনদেনের বেলায়ও এই পদ্ধতি অবলম্বন করা হচ্ছে। যত টাকা অমুকে দিয়েছে আমরাও তাই দেব, অথচ কোন মূর্খ আত্মীয়ের মৃত্যুতে জানাজার নামাজও অংশগ্রহণ করে না, একে অপরের আনন্দে শোকেও অংশগ্রহণ করে না। কেননা ছোট ছোট মনোমালিন্যর কারণে এরা একে অপরের শত্রুতে পরিণত হয়েছে। আজকাল আমাদের আত্মীয়দের মধ্যে দেখা যায় যে ধরেন আমি কোন বিয়েতে গেলাম, সেখানে আমি আমাদের ভাষায় কি বলা হয়, মাইন বলা হয় বা পুরস্কার উপহার বলা হয়, তো আমরা দেখি যে আমার কোন আত্মীয় আমাকে কিরকম উপহার দিয়েছে, আমি সেটা মাইন্ডে রাখি, আমি তাকে তার মতোই উপহার দিই। এটার নাম আত্মীয়তা নয়। এটার কারণে আত্মীয়তার মধ্যে কি হয়ে যায়, হিংসা সৃষ্টি হয়, ঘৃণা সৃষ্টি হয় এবং এর কারণে তারা এমন পর্যায়ে চলে যায়, তাদের ঝগড়া এমন পর্যায়ে চলে যায়, কোনো আত্মীয় মারা গেলে ওই আত্মীয় রাগের কারণে তাকে দেখতে পর্যন্ত যায় না, সে মৃত ব্যক্তির জানাজায় অংশগ্রহণ করে না। এরপর বলা হচ্ছে, অনুরূপ ভাবে যে আত্মীয় তার এখানে হওয়া কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করে না তবে সেও তার ওখানে হওয়া অনুষ্ঠান বয়কট করে এবং এভাবে দূরত্ব আরো বৃদ্ধি পেতে থাকে। অথচ কেউ আমার এখানে অংশগ্রহণ না করলে তবে তার সম্পর্কে সুধারণা করার অনেক দিক বের হতে পারে, যেমন হয়তো সে এমন অসুস্থ হয়ে গেছে যে আসতে পারেনি, ভুলে গেছে হয়তো, জরুরি কাজ এসে গেছে হয়তো, বা কোনো অপারগতা এসে গেছে যা ব্যাখ্যা করা তার জন্য কঠিন। আচ্ছা, একটা কনসেপ্ট ক্লিয়ার করে দিই, আমাদের সমাজে কি দেখা যায়, ধরেন আমি কোনো আত্মীয়কে দাওয়াত দিলাম, সেটা নিকট আত্মীয় হোক বা দূরবর্তী আত্মীয় হোক, সে যখন আমার দাওয়াতে আসতে পারে না আমরা বলি এই মনে হয় আমাদেরকে মানে ছোট লোক মনে করতেছে বা এর অনেক দাম বেড়ে গেছে এই জন্য আমাদের দাওয়াতে আসছে না, তখন আমি মনের মধ্যে কি চিন্তা করি, কুধারণা সৃষ্টি করি এবং কুধারণা ইসলামের মধ্যে হারাম করা হয়েছে। যে ব্যক্তি কোনো মুসলমানের সম্পর্কে কুধারণা করবে সে কালকে আমাদের দিন জাহান্নামে যেতে হবে, কুধারণাকারী জাহান্নামের হকদার হবে। তো চিন্তা করুন, আমরা কেন এটা চিন্তা করি না যে হয়তো বা আমার আত্মীয় অসুস্থতার মধ্যে রয়েছে, আমার আত্মীয়ের কোনো জরুরি কাজ চলে আসছে, আমার আত্মীয়ের কোনো ফ্যামিলি মেম্বার অসুস্থ হয়ে গিয়েছে, এটা তো আমার মাইন্ডে আসে না। আমরা চিন্তা করি হয়তো বা এর দাম দেখাচ্ছে, এর পার্ট বেড়ে গিয়েছে, সেজন্য সে আমার দাওয়াতে আসেনি। তো দেখুন প্রিয় ইসলামী ভাইরা, এগুলো থেকে আমাদেরকে বিরত থাকা উচিত। প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ফরমানে আলিশান হচ্ছে সুধারণা উত্তম ইবাদত। সুধারণা করা কি উত্তম ইবাদত? অর্থাৎ আমি কোন মুসলমান, একটু চিন্তা করুন, ধরেন আমার কোন মুসলমান আত্মীয়, আমার কোন আত্মীয় আমার দাওয়াত কবুল করেনি, হয়তো বা তার ইগোর কারণে, আমি ধরে নিলাম দাম থাকার কারণে, বা সে আমাকে অপছন্দ করার কারণে আমার দাওয়াতকে কবুল করেনি বা আমার দাওয়াতে আসেনি। কিন্তু আপনি যদি সেটা চিন্তা না করে আপনি যদি এভাবে চিন্তা করেন যে আমার আত্মীয়ের হয়তো বা কোনো অসুস্থতা হয়েছে, আমার আত্মীয়ের হয়তো বা কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে, আমার আত্মীয়ের হয়তো বা কোনো বিপদ চলে এসেছে, এ কারণে সে আমার দাওয়াতে আসতে পারেনি, তাহলে আপনি নেগেটিভ পয়েন্ট গুলোকে এক সাইডে রেখে আপনি পজিটিভ পয়েন্ট গুলোকে আপনার মধ্যে এনেছেন, পজিটিভ পয়েন্ট গুলোকে আপনি থিঙ্ক করেছেন, তাহলে সেই থিঙ্ক করার কারণে আপনার আমল নামায় সওয়াব লিপিবদ্ধ হয়ে যাবে। আর আপনি কুধারণা করলে সেই কুধারণার কারণে আপনার আমল নামায় নেকি তো লিখা হবে না, বরঞ্চ এমন বদ আমল লিখা হবে যার কারণে কাল কিয়ামতের দিন আমাকে আপনাকে হয়তো বা জাহান্নামের দিকে পর্যন্ত চলে যেতে হয়। তো প্রিয় ইসলামী ভাইরা, এই দুনিয়া সামান্য দিনের জন্য, আজ আছি তো কাল নেই, কেউ বলতে পারবে না এখানে আমরা কয়দিন থাকবো, কেউ এখান থেকেও উঠতে পারবে বা কেউ এখান থেকে যে তার বাড়ি পর্যন্ত পৌঁছাতে পারবে তার কোনো গ্যারান্টি নেই। শ্বাস ফুরালে, নিঃশ্বাস ফুরিয়ে গেলে, রূহ শরীর থেকে বের হয়ে গেলে আমি মৃত, আমি এক সেকেন্ড আগে জীবিত এবং এক সেকেন্ড পরেই কি হয়ে যাব, মৃত। শুধুমাত্র রূহ আমার শরীর থেকে বের হওয়ার দেরি, শুধুমাত্র আমার রূহগুলা কবজ হওয়ার দেরি আমি জীবিত হিসেবে আর গণ্য হব না। কোন মুসলমান, কোন ব্যক্তি আমাকে আর জীবিত বলতে পারবে না, কেউ আমাকে আর নাম ধরেও ডাকবে না, বলবে যে অমুক মৃত ব্যক্তি, মরহুম, তখন মরহুম হয়ে যাব। তো প্লিজ ভাই ভাইরা, যে দুনিয়ার কারণে, যে দুনিয়ার লোভের কারণে, যে দুনিয়ার শান্তির কারণে আজ আমি আপনি এমন এমন বদ আমল, বদ আখলাকি কাজগুলো করছি, যে কাজগুলো করার কারণে আমি আপনি কাল কিয়ামতের দিন সামান্য জাররা পরিমাণও, সামান্য পরিমাণও গুনাহের হিসাব যদি দিতে যাই, আর সেই আজাব যদি আমার উপর নাজিল হয়ে যায়, সেই আজাব যদি আমার উপর বর্তায়, তাহলে আমি আপনি কখনোই সহ্য করতে পারবো না। এটা মনে রাখবেন, এটা একদম 100% সঠিক। আমার আপনার মতো নরম শরীরের বান্দার পক্ষে আল্লাহ তাআলার সামান্য পরিমাণ আজাব সহ্য করার মতো কোনো ক্ষমতা নেই। তাহলে চিন্তা করুন, আমি আপনি এটা প্রতিনিয়তই করছি, কি করছি, আমরা মুসলমানের ব্যাপারে কুধারণা করি, মুসলমানের ব্যাপারে খারাপ ধারণা করি। আমি যদি কোনো কাজ না হয় বা কোনো মুসলমানের স্বভাব চরিত্র একটু হেরফের দেখি, তাহলে বলি যে অমুক ব্যক্তিতে খারাপ, কিন্তু তার সিচুয়েশন কি, তার পরিস্থিতি কি, সে যে এই কাজটা করলো সে কি কারণে করলো আমি সেটা একটু চিন্তা করি না, বা আমার মধ্যে কোনো মুসলমানের সম্পর্কে ভালো ধারণা আসতে চায় না। এই কারণে দেখুন, আপনি আমি যদি কাল কিয়ামতের দিন বেঁচে যাই তাহলে কি হবে আমার। প্রিয় ইসলামী ভাইরা, এখানে বলা হচ্ছে যে জান্নাতি মহল কে পাবে, আসুন আমরা শ্রবণ করি, জান্নাতি মহল কে পেতে চায় না, সবাই তো পেতে চাই আমরা, আসুন আমরা শ্রবণ করি এবং এর উপর আমল করার নিয়ত করে নি। যদি আমাদের কোনো আত্মীয় অলসতার কারণে বা যে কোনো কারণে জেনে শুনে আমাদের এখানে না আসে, অর্থাৎ আমাদের ঘরে না আসে, বা আমাদেরকে তাদের সেখানে দাওয়াত না দেয়, বরং সে আমাদের সাথে প্রকাশ্যে খারাপ ব্যবহার করে, তবুও আমাদের মনকে বড় করে সম্পর্ক স্থায়ী রাখা উচিত। হযরত সাইয়্যিদুনা উবাই বিন কাআব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যার এটা পছন্দ হয় যে তার জন্য জান্নাতে মহল বানানো হোক, অর্থাৎ কারো এটা পছন্দ হয় যে তার জন্য জান্নাতে একটা মহল বানাবে এবং তার মর্যাদা বৃদ্ধি করা হবে, তবে তার উচিত যে তার যে তার প্রতি অত্যাচার করে সে তাকে ক্ষমা করে দিবে, যে তাকে বঞ্চিত করে সে তাকে দান করবে, যে তার সাথে সম্পর্ক ছিন্ন করে সে তার সাথে সম্পর্ক জুড়াবে। অর্থাৎ তিনটি কাজ, যে আপনার সাথে অত্যাচার করবে আপনি তার সাথে ভালো ব্যবহার করেন, তাকে ক্ষমা করে দেন, আপনার সাথে একটা করলো আর কি, কিন্তু আপনি যদি আবার উল্টো রিয়েকশন দেন, অ্যাকশনের বিপরীতে উল্টো রিয়েকশন দেন, তাহলে আপনার আর ওর মধ্যে কোনো পার্থক্য থাকলো না। তাহলে আপনার সাথে যদি কেউ অত্যাচার করে আপনি তাকে ক্ষমা করুন, আপনাকে যদি কেউ বঞ্চিত করে তাহলে আপনি তাকে দান করুন, অর্থাৎ আপনাকে কেউ কোনো কিছু থেকে বঞ্চিত করলো কিন্তু আপনি সেটা না তাকিয়ে তাকে দান করুন। এবং তিন নম্বর পয়েন্ট হচ্ছে, কেউ যদি আপনার সাথে সম্পর্ক ছিন্ন করে, কেউ যদি আপনার সাথে আপনার যে বন্ধন আছে সেটাকে ভেঙে ফেলে, তাহলে আপনি নিজে থেকে গিয়ে তার সাথে সম্পর্ক আবার স্থাপন করুন। তাহলে আমার আকাশ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ফরমানে আলিশান হচ্ছে, তার জন্য জান্নাতে মহল বানানো হবে। আর আমার আকাশ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ইরশাদের মধ্যে কোনো ভুল আছে, কোনো সন্দেহ? তাহলে যে আকাশ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ফরমানের মধ্যে, ইরশাদের মধ্যে কোনো সন্দেহ নেই, লাশাক, তাহলে কেনই বা আমরা এই পয়েন্ট গুলোর উপর আমরা আমল করবো না? আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই পয়েন্ট গুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আসুন এখন শ্রবণ করব যে যে দুনিয়াকে আমরা ভালোবাসছি, যে দুনিয়ার লোভে পড়ে, যে দুনিয়ার মায়ায় পড়ে, আজ আমি আপনি শুধু আত্মীয়তার বন্ধন ছিন্ন করা নয়, এর চেয়েও বড় বড় গুনাহ করছি, বরং আমরা আল্লাহ তাআলার নাফরমানির মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছি, সেই দুনিয়া কিয়ামতের দিন আমাকে আপনাকে কি বলবে? একটু শ্রবণ করি আমি। হযরত সাইয়্যিদুনা ফুজাইল বিন আয়াজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, হযরত সাইয়্যিদুনা আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কিয়ামতের দিন নীল চোখের খুবই কুৎসিত আকৃতি সম্পন্ন বুড়ি যার দাঁত সামনের দিকে বের হয়ে থাকবে মানুষের সামনে আসবে। কিয়ামতের দিন নীল চোখের একজন বুড়ি যার দাঁত সামনে থেকে বের হয়ে থাকবে। একটু চিন্তা করুন তো, এরকম কেউ যদি এখন আমার সামনে চলে আসে আমি কি ভয় পাবো কি পাবো না? অবশ্যই পাবো। আর চিন্তা করুন ওই সময়ের অবস্থা সেটা কেমন ভয়ানক হবে। তো বলা হচ্ছে সে বুড়িটি মানুষের সামনে আসবে এবং তাদেরকে জিজ্ঞাসা করা হবে, মানুষদেরকে জিজ্ঞাসা করা হবে, একে চিনো, এই বুড়িটাকে চিনো? তখন লোকেরা বলবে, আমরা একে চেনা থেকে আল্লাহ তাআলার আশ্রয় প্রার্থনা করছি। অর্থাৎ একে চিনা তো দূরের কথা, এ যাতে আমাদের থেকে সরে যাক, এমন ভয়ানক হবে যে এ যাতে আমাদের থেকে সরে যাক, আমরা সেটার জন্য আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করব। তখন বলা হবে, এই হলো সেই দুনিয়া, এই হলো সেই দুনিয়া যার কারণে তোমরা গর্ব করতে। আজকাল আমরা চিন্তা করি, আমরা যদি ছোট থেকেও ছোট কোনো গুনাহ করি তখন আল্লাহ তাআলার কথা একটু মনে করি, ধরেন আমি মিথ্যা বলছি তখন স্মরণে আল্লাহ তাআলার কথা আসে, ধরেন আমি গীবত করছি তখন আল্লাহ তাআলার কথা স্মরণে আসে। কিন্তু চিন্তা করুন, যে মালিক আমি আপনি নাফরমানি করার পরেও রিজিক দিচ্ছে না, যে মালিক আমি আপনি বড় বড় গুনাহ করে ফেলেছি তারপরেও আজাব দেয় নাই, এমন মালিকের কথা আমি গুনাহ করার সময়ও চিন্তা করছি না, এমন মালিকের কথা আমি আপনি দুনিয়ার লোভে যখন পড়ে যাই তখন আর চিন্তা করি না। চিন্তা করুন ওই সময় কেমন হবে অবস্থা, যখন সেই কুৎসিত আকারের দুনিয়া আমাদের সামনে আসবে আর বলা হবে তোমরা একে চিনো, তখন আমরা বলবো না চিনি না, তখন বলা হবে এটা হচ্ছে সেই দুনিয়া যার জন্য তোমরা গর্ব করতে, এটা সেই দুনিয়া যার কারণে তোমরা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করতে, এটা সেই দুনিয়া যার কারণে তোমরা একে অপরের সাথে হিংসা ও শত্রুতা পোষণ করতে। এরপর সে বুড়িটাকে দোজকে নিক্ষেপ করা হবে, অর্থাৎ পৃথিবীটাকে দোজকের মধ্যে নিক্ষেপ করা হবে। আর সেই দোজকের মধ্যে যখন নিক্ষেপ করা হবে তখন সেই বুড়িটা চিৎকার করবে আর বলবে, হে আমার মালিক, আমার অনুসারীরা কই, যারা আমাকে দুনিয়াতে অনুসরণ করেছে, যারা দুনিয়াদার ছিল, যারা দুনিয়ার লোভে আমার, যারা দুনিয়ার লোভে মত্ত হয়ে তোমার নাফরমানি করেছে, তারা কই? তখন চিন্তা করুন আমার আল্লাহ তাআলা ইরশাদ করবেন, তাদেরকেও তার সাথে দিয়ে দাও। অর্থাৎ বলা হবে তাদেরকেও তার সাথে জাহান্নামে নিক্ষেপ করো, তাদেরকেও তার সাথে জাহান্নামে ফেলে দাও। তো চিন্তা করুন প্রিয় ইসলামী ভাইরা, যে দুনিয়ার কারণে আমি আপনি গুনাহের মধ্যে লিপ্ত হচ্ছি, যে দুনিয়ার কারণে শত্রুতে স্থাপন করছি, যে দুনিয়ার কারণে মা বাবার সাথে নাফরমানি করছি, যে দুনিয়ার কারণে আজকে আমি আপনি আল্লাহ তাআলার শরণ থেকে দূরে চলে এসেছি, সে দুনিয়া নিজে তো জাহান্নামে নিক্ষেপ হবে, বরং তার অনুসারীদেরকে যারা তাকে ফলো করছে আর যারা তাকে অনুসরণ করছে তাদেরকেও সে সাথে নিয়ে যাবে। হে আমার মিঠে ইসলামী ভাইয়েরা, হে আমার প্রিয় ইসলামী ভাইয়েরা, হে মাদানী চ্যানেলের দর্শক বৃন্দরা, চিন্তা করুন হায়াতের বাজেট শেষ হচ্ছে, আমার আপনার নিঃশ্বাস শেষের দিকে, নজওয়ানরাও মারা যাচ্ছে, বয়স্করাও মারা যাবে, বয়স্করা তো মারা যাচ্ছে, নজওয়ানরাও মারা যাবে। তো প্রিয় ইসলামী ভাইয়েরা, কবরের জীবন অনেক ভয়ানক, আখিরাত এটা শুধু একটি নাম নয়, এই আখিরাতের সময়কাল, এই আখিরাতের অবস্থা যখন স্টাডি করবেন তখন গায়ের লোম শিওরে উঠে, তখন আমার আপনার অবস্থা পরিবর্তন হয়ে যাবে, যখন পূর্ববর্তী বুজুগানে দিন রহিমাহুল মুবিনদের সামনে কিয়ামতের আলোচনা করা হতো, কবরের আলোচনা করা হতো, তখন তারা বেহুশ হয়ে যেত। প্রিয় ইসলামী ভাইয়েরা, আজকে দাওয়াত ইসলামের এই সাপ্তাহিক সুনতে বলা জিতিমায় এসেছি, একটু চিন্তা করি যে আমাকে মরতেই হবে, তো আসুন না, যেহেতু মরতেই হবে তাহলে আল্লাহ তাআলার নাফরমানিগুলো থেকে আমরা বেঁচে যাই, আল্লাহ তাআলা যে সকল কাজ করলে নারাজ হয় সে সকল কাজ থেকে আমি আপনি বিরত হয়ে যাই। একটু চিন্তা করুন, আজকে যদি আমার উপর সামান্য গুনাহের কারণে আজাব চলে আসতো তাহলে আমি আপনি কত আগে ধ্বংস হয়ে যেতাম, কেননা আমি আপনি জানি আমি কত বড় গুনাহগার, আমি আপনি জানি আমি কত বড় আল্লাহ তাআলার নাফরমান বান্দা, যে যার যার অবস্থানে জানে সে কতটুকু পজিশনের, যে যার যার অবস্থানে জানে সে কতটুকু গুনাহগার, তাহলে কেনই বা আমরা অলসতার মধ্যে রয়েছি, কেনই বা আজ আমরা আল্লাহ তাআলার নাফরমানি থেকে দূরে নাফরমানি করছি, আল্লাহ তাআলার হুকুম আহকাম থেকে দূরে, কেনই বা আজকে আমরা আকাইদ ও জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সুন্নতে মোবারাকাহ থেকে দূরে, আজকে আমরা দেখি বিভিন্ন সময় আমরা জানাজের নামাজ আদায় করি, কবরস্থান আমরা কবরও দিয়ে থাকি, কিন্তু কখনো কি আমি কবরে রাখার সময় আমার অবস্থান চিন্তা করেছি যে আমাকেও রাখবে কেউ, আমাকেও তাদের হাত দিয়ে রাখবে এবং আমাকেও উপর থেকে বন্ধ করে দিবে, তখন সে অবস্থা কি হবে? আজকে আমরা একটা বদ্ধ ঘরে, একটা বদ্ধ ঘরে যদি লাইট অফ করে দেওয়া হয় তাহলে আমরা একটুর জন্য কি হয়ে যায়, ভয় পেয়ে যায়, আর সেখানে সময়কাল কতটুকু কেউ জানে না, আমাদের পূর্বপুরুষ অনেক আগে থেকে শুয়ে আছেন, কত বছর ধরে শুয়ে আছেন, কিন্তু তারাও জানে না যে কিয়ামত কখন হবে, তাহলে তাদের অবস্থা কি হচ্ছে, এই হাজার হাজার বছর ধরে তাদের অবস্থা কেমন কাটছে কেউ জানি না, কেউ হয়তোবা জান্নাতের বাগানে শুয়ে আছে আর কেউ জাহান্নামের গর্তের মধ্যে শুয়ে আছে। প্রিয় ইসলামী ভাইরা, আমার আপনার অবস্থা যাতে এমন না হয় আমরা আজকে থেকে সংশোধন হয়ে যাই, সময় যেগুলো চলে গিয়েছে আল্লাহ তাআলার কাছে তওবা করি, কেননা আমার আল্লাহ ওয়াহদাহু লা শারীক অনেক দয়াবান, আমার আল্লাহ তাআলার কাছে বান্দার চোখের পানি কিন্তু অনেক দামি, আমার আল্লাহ তাআলার অনেক পছন্দ বান্দার চোখের পানি। তো প্রিয় ইসলামী ভাইরা, আমরা গুনাহের গুলো করেছি, সেই সকল গুনাহের কারণে যখন আমার চোখ থেকে পানি পড়বে আর আল্লাহ তাআলার দরবারে যখন আমি তওবা করব, ইনশা আল্লাহ আযজা বাজান আমার আল্লাহ তাআলা মাফ করে দিবেন, কেননা আমার আল্লাহ তাআলা এটাই চায় যাতে বান্দা তওবা করুক আর আল্লাহ তাআলা মাফ করে দেয়। এটা নিয়োগ করি যে ইনশা আল্লাহ আযজা বাজান আমাদের মৃত্যু পর্যন্ত আমরা আত্মীয়র সাথে ভালো ব্যবহার করব, ইনশা আল্লাহ আযজা বাজান, এবং যখনই আমাদের আত্মীয় আমাদের সাথে খারাপ আচরণ করবে তখন একটু মুচকি হাসি দেব, একটু দেখবেন আপনার মুচকি হাসার কারণে আপনার আত্মীয়ের অন্তরের মধ্যে আপনার প্রতি যে ঘৃণা রয়েছে সেই ঘৃণা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আযজা বাজান, এবং চেষ্টা করবেন আত্মীয়দের সাথে সবসময় মুচকি হাসি দিয়ে কথা বলতে, তাহলে দেখবেন আপনার আত্মীয় কখনো আপনার ব্যাপারে কুধারণা করবে না, আপনার আত্মীয় সবসময় আপনার ব্যাপারে ভালো ধারণা করবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আত্মীয়ের সাথে সৎ ব্যবহার করার, ভালো ব্যবহার করার তৌফিক দান করুক, এবং আল্লাহ তাআলা যে নাফরমানি গুলো রয়েছে সেই নাফরমানি গুলো থেকে বাঁচার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব, আসুন প্রিয় ইসলামী ভাইরা, আমরা প্রতি সপ্তাহের নেই যে সাপ্তাহিক দরুদে পাক গুলো রয়েছে সেগুলো পড়ার সৌভাগ্য অর্জন করি। বুজুর্গরা বলেছেন যে ব্যক্তি প্রত্যেক জুমার রাতে অর্থাৎ আজকের রাতে এই দরুদ শরীফ নিয়মিতভাবে কমপক্ষে একবার পাঠ করবে, মৃত্যুর সময় তাজদারে মদিনা হুজুর পূর্ণ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জিয়ারত লাভ করবে, এবং কবরে প্রবেশ করার সময় এটাও দেখবে যে রহমতে আলম নূরে মুজাসসাম হুজুর পূর্ণ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আপন রহমতপূর্ণ হাতে তাকে রাখছেন, কবরের মধ্যে রাখছেন। আল্লাহুম্মা صلي وسلم وبارك على سيدنا محمد النبي الأمي الحبيب العالي القدر العظيم الجاه وعلى آله وصحبه وسلم. যে ব্যক্তি এই দরুদ শরীফ পাঠ করবে তার উপর রহমতের সত্তরটি দরজা খুলে দেয়া হয়। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। হযরত আহমদ সাবিহ রহমতুল্লাহি তাআলা আলাইহি কতিপয় বুজুর্গদের থেকে বর্ণনা করেন, এই দরুদ শরীফ একবার পাঠ করলে 600,000 বার দরুদ শরীফ পাঠ করার সওয়াব অর্জন হয়। আল্লাহুম্মা صلي على سيدنا محمد عدد ما في علم الله صلاة دائمة بدوام ملك الله. একদিন এক ব্যক্তি আসলো হুজুর আলওয়াস সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তাকে নিজের এবং সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাঝখানে বসালেন। এতে সাহাবায়ে কিরামগণ আশ্চর্যজনিত হলেন যে এই সম্মানিত লোকটিকে। যখন তিনি চলে গেলেন তখন হুজুর পূর্ণ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সে যখন আমার উপর দরুদ শরীফ পাঠ করে তখন এইভাবে পড়ে,
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কামা তুহিব্বু عندك يوم القيامة.
হযরত সাইয়্যিদুনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মক্কী মদিনায় আকা উভয় জাহানের দাতা হুজুর পূর্ণ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই দোয়া পাঠকারীর জন্য 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত নেকি সমূহ লিখতে থাকেন।
জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু।
ফরমানে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি রাতে এই দোয়া 3 বার পড়ে নিবে সে যেন সবে কদর পেয়ে গেল।
লা ইলাহা ইল্লাল্লাহ আল হালিমুল করিম সুবহানাল্লাহ রাব্বিস সামাওয়াতি السبعي ورب العرش العظيم لا إله إلا الله الحليم الكريم سبحان الله رب السماوات السبعي ورب العرش العظيم লা ইলাহা ইল্লাল্লাহ আল হালিমুল করিম সুবহানাল্লাহ রাব্বিস সামাওয়াতি আস-সাবঈ ওয়া রাব্বিল আরশিল আযীম সাল্লু আলাল হাবিব।
প্রিয় ইসলামী ভাইরা, আসুন আমরা মদিনা শরীফকে ধ্যান করতে করতে বার বার সালাতু সালাম পাঠ করি। আস-সালাতু ওয়াস-সালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আস-সালাতু ওয়াস-সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ,
الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا نور الله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا نور الله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا 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 الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم إلا الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم প্রিয় ইসলামী ভাই এখন আল্লাহ তাআলার জাতি পাকের নামের উপর জিকির হবে সবাই একই সুরে একই আওয়াজে জিকির করার চেষ্টা করবেন উযকুরুল্লাহ আল্লাহ 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم প্রিয় বিশ্বামী ভাইরা, আবারও মদিনা শরীফকে ধ্যান করতে করতে বার বার সালাতু সালাম পাঠ করুন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, الصلاة والسلام عليك يا نور الله، الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا نبي الله، الصلاة والسلام عليك يا نور الله، الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا نبي الله، وعلى آلك وأصحابك يا نور الله.
আসুন প্রিয় বিশ্বাসী ভাইরা, দোয়ার সময় হয়ে গিয়েছে, আমরা দোয়ার মধ্যে শরীক হয়ে যাই এবং নিজের অতীতের আমলগুলোর চিন্তা করে করে আমরা আল্লাহ পাকের কাছে তওবা করি এবং দোয়ার মধ্যে শরীক হয়ে যাই। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মা হুয়া আহলু ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম, ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম, ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, রব্বি ইরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বি ইরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বি ইরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে আমাদের পরবারদিগার, হে আমাদের রব, হে আল্লাহ আযজা ওয়া জাল, আল্লাহ দাওয়াতি ইসলামের সাপ্তাহিক সুন্নতে বরাই জিতিমাই শরীক হয়েছি মালিক। হে আল্লাহ, অনেক আশিকান রসুল তোমার দরবারে হাত তুলেছে, হে আল্লাহ, না জানি মদনী চ্যানেলের মাধ্যমে কে কোথা থেকে আল্লাহ হাত উঠিয়ে দিয়েছে মালিক। হে আল্লাহ, সবাই তোমার দরবারে হাত তুলেছে আশায় যে আজ তো মাফি পেয়ে যাবে, আল্লাহ আজ তো ক্ষমা হয়ে যাবে। মালিক ও মওলা, আমাদের সকলের হাত উঠাকে তোমার দরবারে কবুল করে নাও। হে আল্লাহ আযজা ওয়া জাল, আমাদের সমস্ত গুনাহ খাতাকে তুমি মাফ করে দাও। হে আল্লাহ আযজা ওয়া জাল, জেনে শুনে আল্লাহ, আল্লাহ দেখে না দেখে আল্লাহ, আল্লাহ ইচ্ছা অনিচ্ছায় যা গুনাহ করেছি আল্লাহ, যা নাফরমানি করেছি মালিক, হে আল্লাহ আযজা ওয়া জাল, তোমার দয়ায় আল্লাহ, তোমার রহমতের সাদাকায় আল্লাহ আমাদের সমস্ত গুনাহকে মাফ করে দাও। হে আল্লাহ আযজা ওয়া জাল, আল্লাহ কিতাবের মধ্যে শুনেছি জাহান্নামের আযাব অনেক ভয়ানক মালিক, হে আল্লাহ আযজা ওয়া জাল, কবরের অবস্থা অনেক আল্লাহ কঠোর, হে আল্লাহ আযজা ওয়া জাল, কবরের আল্লাহ মৃতের সাথে অনেক ভয়ানক আচরণ করা হয় মালিক, হে আল্লাহ, যারা বদ আমল নিয়ে আল্লাহ কবরের মধ্যে যায়, হে আল্লাহ আযজা ওয়া জাল, তাদের তো কবরের মধ্যেই আল্লাহ আযাব শুরু হয়ে যায় মালিক, হে আল্লাহ, শাস্তির ধারাবাহিকতা শুরু হয়ে যায়, হে আল্লাহ আযজা ওয়া জাল, আমরা বিশ্বাস করি, আমরা মানি আল্লাহ, আমরা স্বীকার করছি আমরা অনেক গুনাহগার, হে আল্লাহ, আমরা স্বীকার করছি অনেক বদকার, আল্লাহ আমরা স্বীকার করছি অনেক নাফরমান মালিক, তারপরেও তোমার রহমতের সাদাকায়, হে আল্লাহ আযজা ওয়া জাল, তোমার নেককার বান্দাদের সাদাকায় আল্লাহ আমাদেরকে মাফ করে দাও। হে আল্লাহ আযজা ওয়া জাল, আল্লাহ
আমরা যদি তোমার আজাবের মধ্যে লিপ্ত হয়ে যাই, আলিকো মহলা কবরের মধ্যে তো কেউ থাকবে না। আল্লাহ আজাবের চারো পাশ থেকে যদি আল্লাহ আজাব এসে যায়, আল্লাহ জাহান্নামের আগুন পতিত হয়ে যায়, ইয়া আল্লাহ সাপ বিচ্ছু যদি চলে আসে মালিক, আল্লাহ আমরা স্বীকার করছি আমরা বরদাস্ত করতে পারবো না। ইয়া আল্লাহ আজাবাজাল আমাদের গুনাহের কারণে আমাদের উপর আজাব দিও না। ইয়া আল্লাহ আজাবাজাল আজ এই সাপ্তাহিক সূরাতে বড় ইতিমায় আগত আশিকানের রসুলরা আল্লাহ যার হাত তোমার দরবারে কবুল হয়, ইয়া আল্লাহ মাদানী চাইলে দর্শকদের মধ্যে যার হাত তোমার দরবারে কবুল হয়, ইয়া আল্লাহ আজাবাজাল তার সাদাকায় আমাদেরকে মাফ করে দাও। ইয়া আল্লাহ আমাদেরকে বিনা হিসাবে মাফ করে দাও, মালিক মাওলা আমাদেরকে মাফ করে দাও। ইয়া আল্লাহ আজাবাজাল আমরা তওবা করছি আর গুনাহ করব না, ইয়া আল্লাহ আমরা আর মিথ্যা বলবো না, ইয়া আল্লাহ আজাবাজাল আমরা আর গীবত করব না, ইয়া আল্লাহ আজাবাজাল আমরা আর যুগলখুরি করব না, মালিক মাওলা আমরা অপরের হক নষ্ট করব না, ইয়া আল্লাহ আজাবাজাল আমরা আত্মীয়ের বন্ধন ছিন্ন করব না, মালিক তোমার নাফরমানি থেকে বেঁচে থাকবো মালিক, ইয়া আল্লাহ আজাবাজাল বাস তোমার দয়া দিয়ে আমাদের তওবার উপর ইস্তেকামত দিয়ে দাও। ইয়া আল্লাহ তোমার রহমতের সাদাকায় আমাদের তওবার উপর অটুট রাখো মালিক, ইয়া আল্লাহ আজাবাজাল আমাদেরকে তোমার এবং তোমার হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নাফরমানি থেকে বাঁচাও। ইয়া আল্লাহ আজাবাজাল আমাদের মা বাবাকে তুমি মাফ করে দাও, ইয়া আল্লাহ আমাদের ভাই বোনকে তুমি মাফ করে দাও, ইয়া আল্লাহ আজাবাজাল আমাদের আত্মীয় স্বজনকে মাফ করে দাও, ইয়া আল্লাহ আমাদের প্রতিবেশীদেরকে তুমি মাফ করে দাও, ইয়া আল্লাহ মুসলমান ভাই বোনদেরকে মাফ করে দাও, ইয়া আল্লাহ আমাদের যারা হকদার রয়েছে তাদেরকে মাফ করে দাও। এ মালিক ও মাওলা আজাবাজাল তুমি বিনা কে আছে আমাদের মালিক, আল্লাহ তুমি ছাড়া কোনো সাহারা নেই মালিক, তোমার দরবার ছাড়া তো আর কোনো দরবার নেই, ইয়া আল্লাহ আজাবাজাল যে দরবার থেকে কেউ খালি হাতে ফিরে না মালিক, ইয়া আল্লাহ আজ তো আমাদেরকে আল্লাহ ভিক্ষা দিয়ে দাও মালিক, ইয়া আল্লাহ আমাদেরকে দয়ার ভিক্ষা দিয়ে দাও মালিক, ইয়া আল্লাহ আজকে আমাদেরকে রহমতের ভিক্ষা দিয়ে দাও মালিক, ইয়া আল্লাহ আজাবাজাল আজ যার চোখের পানি তোমার দরবারে কবুল হয়েছে মালিক, আল্লাহ তার চোখের পানির সাদাকা আল্লাহ আমাদেরকে কবুল করে নাও, ইয়া আল্লাহ আজাবাজাল আমাদের অন্তরকে আল্লাহ তোমার নাফরমানি থেকে পাক করে দাও, ইয়া আল্লাহ আজাবাজাল আমাদের বাতিনকে ভালো করে দাও, ইয়া আল্লাহ আমাদের জাহিরকে ভালো করে দাও, ইয়া আল্লাহ আজাবাজাল আমাদেরকে তোমার নাফরমানি থেকে বাঁচাও, ইয়া আল্লাহ আজাবাজাল আমাদেরকে মুসলমানের হক থেকে হক নষ্ট করা থেকে হিফাজত রাখো, ইয়া আল্লাহ আজাবাজাল বাস গুনাহ থেকে আমাদেরকে শিফা দিয়ে দাও, ইয়া আল্লাহ গুনাহের রোগ থেকে শিফা দিয়ে দাও, ইয়া আল্লাহ আজাবাজাল এই ইজতিমাতে যারা অংশগ্রহণ করেছে আল্লাহ তাদের মধ্যে যারা অসুস্থ রয়েছে ঋণগ্রস্ত রয়েছে অভাবহীনতার মধ্যে ভুগছে মালিক সকলের সকল ধরনের পেরেশানিকে তুমি দূর করে দাও, ইয়া আল্লাহ আজাবাজাল সকলের বিমারিকে তুমি দূর করে দাও, ইয়া আল্লাহ আজাবাজাল সকলের আল্লাহ বড় বড় আল্লাহ পেরেশানি থেকে দুশ্চিন্তা থেকে তুমি হিফাজত রাখো, ইয়া আল্লাহ আজাবাজাল আমাদের সবার নেক ও জায়েজ ইচ্ছাকে তুমি পূরণ করে দাও, ইয়া আল্লাহ আজাবাজাল আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজি বানিয়ে দাও, ইয়া আল্লাহ আমাদেরকে আল্লাহ সত্যবাদী বানিয়ে দাও, ইয়া আল্লাহ আমাদেরকে মুখলিস আশিকে রসুল বানিয়ে দাও, ইয়া আল্লাহ আজাবাজাল বাস তোমার নাফরমানি থেকে বেঁচে নেকির কাজ করতে পারি সেই তৌফিক দিয়ে দাও, ইয়া আল্লাহ আজাবাজাল দাওয়াতে ইসলামীর আল্লাহ এই নেকির কাজকে তুমি আরো প্রসার প্রচার করাতে আমাদেরকে আল্লাহ মদত করে দাও, ইয়া আল্লাহ আজাবাজাল দাওয়াতে ইসলামের সকল মাকসাদকে তুমি পূরণ করে দাও, ইয়া আল্লাহ আজাবাজাল আমাদের পীর ও মুর্শিদের হায়াতের মধ্যে অফুরন্ত বরকত নসিব করে দাও, ইয়া আল্লাহ আজাবাজাল আল্লাহ আমাদেরকে শয়তানের শয়তানি থেকে হিফাজত রাখো, ইয়া আল্লাহ শয়তানের সমস্ত কর্মকাণ্ড থেকে আমাদেরকে হিফাজত রাখো, ইয়া আল্লাহ আজাবাজাল শয়তানের ধোকা থেকে আমাদেরকে বাঁচাও, ইয়া আল্লাহ আজাবাজাল আমাদের ঈমানের হিফাজত করে দাও, মালিক ও মাওলা আমাদের ঈমানের হিফাজত করে দাও, ইয়া আল্লাহ আল্লাহ আমাদের ঈমানের উপর যাতে মৃত্যু নসিব হয় সে তৌফিক দিয়ে দাও, মালিক ও মাওলা আমাদেরকে কবরের প্রস্তুতি নেওয়ার তৌফিক দিয়ে দাও, মালিক ও মাওলা আমরা অনেক গুনাহের মধ্যে লিপ্ত মালিক, না জানি আমাদের এই গুনাহের কারণে আমাদের থেকে যদি ঈমান ছিনিয়ে নেওয়া হয় মালিক আমরা কোথাও থাকতে পারবো না, কোথাও আল্লাহ কার দরবারে যাবো মালিক, আল্লাহ ঈমানের মতো এত বড় দৌলত যদি আমাদের থেকে ছিনিয়ে নেওয়া হয় মালিক আমরা তো হেরাম হয়ে যাবো, ইয়া আল্লাহ আমরা তো বঞ্চিত হয়ে যাবো মালিক, ইয়া আল্লাহ আজাবাজাল বাস আমাদের গুনাহের উপর তাকিয়ে নয় তোমার প্রিয় নবীর সাদাকায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আমাদেরকে আল্লাহ ঈমানের উপর ইস্তেকামত রাখিও, আল্লাহ ইমানের উপর মত নসিব করে দিও। হে আল্লাহ আজ্জাবাজাল, বাস আমাদেরকেও আল্লাহ মক্কা মদিনার হাজিরি নসিব করে দাও। মালিকা মাওলা হারামাইনে তাইয়িবাইন শরীফের আল্লাহ হাজিরি নসিব করে দাও। আল্লাহ জিয়ারতে রাসূলের জিয়ারত দ্বারা আমাদেরকে ধন্য করে দাও। হে আল্লাহ আজ্জাবাজাল, আমাদেরকেও মদিনা শরীফের মাআজাব হাজিরি নসিব করে দাও। মালিকা মাওলা, আমাদেরকেও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা দেখা নসিব করে দাও। হে মালিক, আল্লাহ গুনাহগার সত্যি, কিন্তু আশিকের রাসূল রয়েছে মালিক। আল্লাহ হয়তো বা আমরা তোমার নাফরমানি থেকে লিপ্ত হতে পারি, কিন্তু মালিক তোমার নবীর আশিক রয়েছে মালিক। ইয়া আল্লাহ আজ্জাবাজাল, আমরা দরুদ শরীফ পাঠকারী রয়েছে মালিক। ইয়া আল্লাহ, তোমার হাবিবকে আমরা মুহাম্মদকারী রয়েছে মালিক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মালিক আমাদেরকে তোমার হাবিবের রওজা দেখা থেকে বঞ্চিত করো না মালিক। ইয়া আল্লাহ, জীবনে একবার হলেও হজ্জে বাইতুল্লাহ তাওয়াফ জিয়ারতে রাসূল দ্বারা আমাদেরকে ধন্য করে দাও। ইয়া আল্লাহ আজ্জাবাজাল, বাস এই বছর যারা যাচ্ছে তাদের সাদেকায় আমাদেরকেও একবার যাওয়া ব্যবস্থা করে দাও। ইয়া আল্লাহ আজ্জাবাজাল, আমাদের সকলের নেক ও জায়েজ উদ্দেশ্যকে তুমি পূরণ করে দাও। আল্লাহ আমাদের, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমাদের আসা যাওয়া বসাকে তুমি কবুল করে দাও। কেহতে রেহতে হে দোয়া কে ওয়াস্তে বন্দে তেরে কর দে পুরি আরজু হর বেকসু মজবুর কি ইন্না আল্লাহ ওয়া মালায়েকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহা আল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা صلى الله على النبي الامي واله صلى الله عليه وسلم صلاه وسلاما عليك يا رسول الله جب دمے ہو واپسی ہم سب ہو مدینے میں سامنے ہو روضے رسول اور لب پر ہو لا الہ الا اللہ محمد رسول اللہ
یا نبی سلام علیکا یا رسول سلام علیکا یا حبیب سلام علیکا صلوات اللہ علیکا یا نبی سلام علیکا یا رسول سلام علیکا یا حبیب سلام علیکا صلوات بولی دو کو کھاریا مار یا رسول اللہ بولی دو کو کھارے آمار کشونی بے بالا سر وار آمار بیرو ہو بے دونا مدنی مدینے والے عربی سلام علیکا یا رسول سلام علیکا یا حبیب سلام علیکا صلوات اللہ আমার মা বাবা হাশরে আমার মা বাবা হাশরে যদিও ভুলে যাই মোরে আমার মা বাবা হাশরে যদিও ভুলে যাই মোরে ইয়া নবী তুমি ভুলো না মদনী মদিনে ওয়ালে ইয়া নবী সালাম আলাইকা যা রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াত যখন পাব তোমার দিদার তখন হবে আমার, যখন পাব তোমার দিদার তখন হবে আমার, আমার স্বপনে আশোনা বদনী মদিনেওয়ালে সালাম আলাইকা সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ, যে সুহানি ঘড়ি চমকাতে বাকচাঁদ, উস দিল ফরোজো সাআত পেলা ও সালাম মুসাফা, জানে রহমত পেলা ও সালাম শমায় বজমে হেদায়ত পে, গোসে আজমে ইমাম তুকা ওয়ন্নুকা, গোসে আজমে ইমাম তুকা ওয়ন্নুকা, জলওয়ায়ে শানে কুদরত পেদা মুস্তাফা, জানে রহমত পেদা ও সালাম শমায়ে বজমে হায়।
ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, সুবহানাকাল্লাহুম্মা وبحمدك لا إله إلا أنت أستغفرك وأتوب إليك, سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت أستغفرك وأتوب إليك, وصلى الله تعالى على محمد برحمتك يا أرحم الراحمين.